Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বিজয়ের ৪২ বছর, প্রাপ্তি ও প্রত্যাশা।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। এই প্রাপ্তি ও প্রত্যাশাই বলুন বা সাফল্য ও ব্যর্থতা যাই বলুন না কেন, এ নিয়ে আমাদের শ্রোতারা প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালে এই নম্বরে ফোন করুন 2026193062। ১৯৭১ সালে একটি সফল মুক্তিযুদ্ধের পর ১৬ই ডিসেম্বর যে বিজয় অর্জিত হয় তারই ৪২ বছর পূর্তি হল এই তো মাত্র দুদিন আগে। এই বিজয়ের ৪২ বছরে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু ঘটেছে, প্রত্যাশাই বা কী ছিল, কী আছে সামনে, এসব নিয়েই হিসেব নিকেশ আজকের এই আপনাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের আয়োজনে। আজ আমাদের বিশেষজ্ঞ অতিথি প্যানেলে টেলিসম্মিলনী লাইনে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির দারিদ্র বিমোচন বিভাগের পরিচালক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। ডক্টর সেলিম জাহান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল মান্নান। অধ্যাপক মান্নান ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বর্তমানে কলকাতায় রয়েছেন, তিনি কলকাতা থেকেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। অধ্যাপক মান্নান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন ঢাকা থেকে ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, বর্তমানে রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক। ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
আমরা এবার সরাসরি প্রশ্ন নিতে যাচ্ছি, তার আগে সম্মানিত অতিথিদের প্রতি সবিনীত অনুরোধ আপনাদের জবাব সংক্ষিপ্ত রাখতে, আর প্রশ্নকর্তাদের প্রতিও অনুরোধ প্রশ্ন সংক্ষেপে করা। এরই মধ্যে আমাদের কাছে অনেক প্রশ্ন আসা শুরু হয়ে গেছে। ঢাকা থেকে রয়েছেন লাইনে সাবরিনা ইকবাল। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে সাবরিনা ইকবাল বলছি। আমরা ৭১ প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখিনি তারা মুক্তিযুদ্ধের উপর লেখা বইপত্র এবং চলচ্চিত্র দেখে, আর ছোটবেলা থেকে স্বজন হারানোর গল্প এবং তার বেদনা বুকে নিয়ে বেড়ে উঠে, আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই বড় হয়ে। আমাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা মানে শোষণহীন সমাজ, মুক্তিযুদ্ধের চেতনা মানে সম্প্রীতি ও ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের চেতনা মানে মানুষকে নিরাপদে ধর্ম কর্ম করার নিশ্চয়তা দেয়া, এবং মুক্তিযুদ্ধের চেতনা মানেই গণতন্ত্রের চেতনা। কিন্তু আজ ৪২ বছর পর আমাদের যা প্রাপ্তি তা হল মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের পরস্পর বিরোধী অবস্থান। জাতি আজ মুক্তিযুদ্ধের সমস্ত আদর্শ ভুলে পক্ষ এবং বিপক্ষ দুভাগে বিভক্ত। এখানেই শেষ নয়, আমাদের মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ এবং প্রতিথযশা বুদ্ধিজীবীরাও আজ সমস্ত মূল্যবোধ বিসর্জন দিয়ে বিভক্ত হয়ে পড়ছেন। আমার প্রশ্ন হলো, দেশের সংকটময় পরিস্থিতিতে তাদের আচরণ আমাদের প্রাপ্তিগুলোকে কি ম্লান করে দেয় না?
আমরা এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আরো একজনের প্রশ্ন নিয়ে নিচ্ছি, এই ম্যারিল্যান্ড জার্মান টাউন থেকে মারুফ রহমান।
হ্যালো, জার্মান টাউন ম্যারিল্যান্ড থেকে মারুফ রহমান বলছি। পরাধীন দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আমরা যারা বড় হয়েছি, শুধুমাত্র স্বাধীনতা আর এই পতাকাটাই তাদের কাছে চরম প্রাপ্তি। তারপরেও কথা থাকে, দেশ গড়ার প্রশ্ন আসে, সেদিক থেকে আমরা যা পেয়েছি তার চেয়েও দেশ অনেক কিন্তু বেশি পাওয়ার দাবি রাখে। ৪২ বছরে দেশ যতটা উন্নত হয়েছে তার মূলে সাধারণ মানুষের ব্যক্তিগত এবং সমষ্টিগত প্রচেষ্টা। এরা দেশকে যতটা এগিয়ে নিয়ে যায়, দেশের শাসক আর রাজনৈতিক নেতাদের ক্ষমতার দ্বন্দ্ব দেশটাকে ততটাই পেছনে ঠেলে দেয়। আর সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হলো, ৪২ বছর আগে আমাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তানিরা, আর আজ সাধারণের প্রতিপক্ষ হলো দেশের নোংরা এবং কলুষিত রাজনীতি। বাঙালি সবসময় আশাবাদী, ৭১ সালে তরুণরা মুক্তির জন্য অস্ত্র ধরেছিল, কিন্তু আজকে পর্যন্ত ভিন্ন হলো প্রত্যাশা কিন্তু ওই তরুণদের কাছেই। এখনকার প্রত্যাশা, তরুণরা গুণে ধরা পঙ্কিল রাজনীতিকে বর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।
এই যাকে মারুফ রহমান তার মন্তব্যে পঙ্কিল রাজনীতি বলছেন, সেই বিষয়টি এবং বিভাজন, এই সম্পর্কে তরুণ সমাজ কতদূর এগিয়ে যাবেন একে প্রতিহত করতে কিংবা এ থেকে বেরিয়ে আসতে, সে নিয়ে প্রশ্ন ছিল সাবরিনা এবং মারুফ রহমান উভয়েরই। আমি প্রথমেই যাচ্ছি অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে।
জি ধন্যবাদ। আমি উভয় প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। ১৯৭১ সনে আমাদের প্রথম প্রশ্নকর্তা যেটি বলেছেন, অবশ্যই তার সাথে আমি একমত। আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, দেশ স্বাধীন করেছিলাম একটি বিরাট প্রত্যাশা নিয়ে। সেই প্রত্যাশার মধ্যে ছিল একটি দারিদ্র্যমুক্ত, ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য। আমরা ৪২ বছরে যে অর্জনটি আমাদের হয়েছে, সে অর্জনটি হয়তো যথেষ্ট নয়, তবে যথেষ্ট না হলেও আমরা চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই অর্জনগুলো যথাযথ প্রত্যাশিত হওয়ার জন্য এই 42 বছরে যে ধরনের শাসন আমাদের দরকার ছিল সেই ধরনের শাসন আমরা পাইনি। এই 42 বছরের মধ্যে 15 বছর সামরিক শাসন সরাসরি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বাংলাদেশ শাসন করেছে এবং এই সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং সামরিক শাসনের আমলে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়েছে এবং সেই পিছন থেকে আবার সামনের দিকে তুলে আনতে মানুষকে অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যদি আমরা নিরবচ্ছিন্ন ভাবে গণতন্ত্রকে চর্চা করতে পারতাম সেটা হয়তো আমাদের এই প্রাপ্তিটা অনেক বেশি হতো, কিন্তু 75 সনে বঙ্গবন্ধু জাতির জনকে সপরিবার হত্যা করার পরে, গণতন্ত্র হত্যা করার পরে আমরা নিশ্চিত ভাবে পিছিয়ে গিয়েছি, আমাদের অর্জনটা প্রাপ্তির চাইতে অনেক অনেক কম ছিল। তারপরে আমরা যে অর্জনটা আছে হয়েছে সেটাকে আমরা আমরা একবারই ফেলনা বলতে চাই না, একেবারেই উড়িয়ে দিতে চাই না। তারপরে দ্বিতীয় প্রশ্ন করতে যদি করেছেন যে রাজনীতিবিদরা মধ্যের মধ্যে সংঘাত সংঘর্ষ, এটি অবশ্যই নিয়ে একটি সত্য কথা বলেছেন। রাজনীতি বাংলাদেশে রাজনীতি একটি গণতান্ত্রিক দেশের রাজনীতিতে সরকার পক্ষ থাকবে, সরকার বিপক্ষ থাকবে, বাংলাদেশও আছে, কিন্তু আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশে যেই সরকারই সরকারে থাকুক না কেন সেটিও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সরকার হবে এবং যে দলটি বিরোধী দলে থাকুক না কেন সেটিও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে। সুতরাং মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বিভাজন করবে সেটা আমরা কেউ প্রত্যাশা করি না। সুতরাং আমরা বাংলাদেশে এই 42 বছর পরে প্রত্যাশা করি যে দেশ যে সরকারটি ক্ষমতায় আছে সেটা যেমন মুক্তিযুদ্ধের সরকার বলে দাবি করে, একইভাবে আমরা প্রত্যাশা করবো যারা বিরোধী দলে আছেন তারাও মুক্তিযুদ্ধের সরকার মুক্তিযুদ্ধের দল হিসেবে জোট হিসেবে নিজেদের দাবি করবেন।
অধ্যাপক মান্নান, আপনার কাছে আবার আমরা ফিরে আসবো, আপনার কাছে আবার আমরা ফিরে আসবো। ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা,
হ্যাঁ, আমার মনে হয় প্রথমজন যে প্রশ্ন করেছিল তার কিছুটা উত্তর দ্বিতীয় প্রশ্নের মধ্যে, বা প্রশ্ন না, একটা কমেন্টের মধ্যে উনি পেয়েছেন। আসলে রাজনীতির একটা দিক যদি আমরা দেখি সেটা হচ্ছে ক্ষমতার লড়াই, এবং সেটাকে আমরা মানে এটা হার্ড নেগোসিয়েশনের ব্যাপার, হার্ড বার্গেনিং এর ব্যাপার, এবং আমরা যতই এটাকে সুন্দরভাবে দেখতে চাই না কেন সাধারণ নাগরিক রাজনীতিবিদরা ক্ষমতার লড়াই করবেই, এবং সেখানেই আমাদের এই সমস্যাগুলো হয়েছে। এবং আমাদের রাজনীতিবিদদের সাথে যাদেরকে অর্গ্যানিক ইন্টেলেকচুয়াল বলি বা যাই বলি, যে বুদ্ধিজীবী মহল, তারাও ক্ষমতা লড়াইয়ের মধ্যে, ক্ষমতা চর্চার মধ্যে এই জিনিসগুলো নিয়ে এসেছে, গণতন্ত্রকে কলুষিত করতে সাহায্য করেছে। কিন্তু আপনার প্রথম জনের প্রথম যে বাক্য মানে যে বক্তব্য, সেটার থেকেই বোঝা যায় যে নতুন প্রজন্ম অন্যভাবে ভাবছে, কারণ তাদের যে মানে পূর্বসূরিতে তাদের চিন্তা ভাবনা গুলো প্রভাবিত করেছে অন্য জিনিস, মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন, স্মৃতি মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা করা, তারা বিভিন্ন মানে অনেক ইনফর্মাল ওয়েতে এই জিনিসগুলো পেয়েছে, এবং এই মেমোরি ট্রান্সমিশনই তাদেরকে একটা সমালোচনার দৃষ্টিতেই এই দৃষ্টিটা যে তারা পেয়েছে এটা আমাদের অর্জন। আমি বলবো নতুন প্রজন্ম চিন্তা ভাবনা গুলো আমাদের অর্জন।
ধন্যবাদ। ডক্টর সেলিম জাহান,
আমি প্রথমে বলে নিতে চাই যে প্রত্যাশা কিংবা অর্জন বা ব্যর্থতা সেটার কোনোটাই কখনো চূড়ান্ত হয় না। আমরা যেটা চাই তখন চূড়ান্ত ভাবে সেটা পাই না, আমাদের হতাশারও চূড়ান্ত রূপ নিতে সময় লাগে। তবে এই প্রসঙ্গে প্রথমেই বলা উচিত যে গত 42 বছরে প্রাপ্তি তো কম নয়, প্রচুর প্রাপ্তি হয়েছে, নিশ্চয়ই সেখানে ব্যর্থতা আছে, কিন্তু সমস্ত ব্যর্থতাকে ছাপিয়ে গেছে সাম্প্রতিক সময়, যখন 42 বছর পরে আমরা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধের বিচার করতে পেরেছি এবং সেই বিচারকে কার্যকর করতে পেরেছি। এটা একটা বড় প্রাপ্তি বাংলাদেশের জন্য, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার এর ভিত্তিতে হয়েছিল। আরেকটি বড় প্রাপ্তি হচ্ছে যে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে চিন্তা ভাবনা করতে শিখেছে, মুক্তিযুদ্ধ নিয়ে চিন্তা ভাবনা করছে, তারা এটাকে একটা ন্যায়নিষ্ঠ তুলনামূলক বিচারের মধ্যে নিয়ে এসেছে এবং সেটা আমাদের মধ্যে আশা জাগায়, এটাও তো একটা বড় প্রাপ্তি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে রাজনীতি নিয়ে যে কথাটি উঠেছে, বাংলাদেশে গত 42 বছরে তিনটে ধারা যদি আমরা দেখি, একটি অর্থনৈতিক ধারা, একটি সামাজিক বিবর্তন, একটি রাজনৈতিক বিবর্তন, তাহলে দেখব যে সামাজিক এবং অর্থনৈতিক বিবর্তন যত দ্রুত এবং যত সাফল্যমণ্ডিত হয়েছে, রাজনৈতিক বিবর্তন কিন্তু সেভাবে সাফল্যমণ্ডিত হয়নি। এর একটি কারণ হতে পারে যে আমরা রাজনৈতিক সংস্কৃতি, যেটা একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, সেটা গড়ে তুলতে পারিনি। সেটার জন্য শুধু রাজনৈতিক দলগুলোকে দোষ দিয়ে লাভ নেই, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, সামষ্টিক জীবনেও রাজনীতির চর্চা কতখানি করেছি। আমরা নিজের কথা বলতে যত বেশি প্রয়াসী হয়েছি, অন্যের কথা তো সেটা আমরা শুনতে চাইনি। এখন রাজনৈতিক অঙ্গনে এই রাজনীতির সংস্কৃতির বিকাশ কেন হয়নি, সেটা নিয়ে মনে হয় চিন্তা ভাবনার সুযোগ আছে। একটি কারণ হতে পারে যে রাজনীতির মূল নিয়ন্ত্রক যখন টাকা এবং সম্পদ হয়ে যায়, তখন রাজনীতির সূক্ষ্ম এবং গণতন্ত্রের সুস্থ বিকাশ হতে পারে না। আরেকটি কারণ হতে পারে যে অস্ত্রায়ন যদি রাজনীতির মূল ভিত্তি হয়ে যায়, তাহলে পরেও সেখানে গণতন্ত্রের সুস্থ বিকাশ হতে পারে না। সুতরাং এই বিষয়গুলোকে আমার মনে হয় যে তলিয়ে দেখতে হবে, এবং গণতন্ত্রের যে সংস্কৃতির কথা আমরা বলছি, সেটাকে যদি আমরা সামনে না নিয়ে যেতে পারি, তাহলে পরে রাজনৈতিক বিবর্তন যেটা বর্তমানে পিছিয়ে আছে, সেটা কিন্তু পিছিয়েই থাকবে।
ধন্যবাদ ডক্টর সেলিম জাহান। আমাদের আরও কিছু শ্রোতা লাইনে আছেন। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছি, চট্টগ্রামের রাউজান থেকে জাকির একজন আছেন। হ্যালো জাকির।
হ্যালো, আমি ডাকের বলছিলাম চট্টগ্রাম রাউজান থেকে। আমাদের দেশ 30 লক্ষ সৈনিকের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলেও বিগত 42 বছর পর্যন্ত এখনো স্বাধীনতা রক্ষা করা খুবই বিরল। যেমন বাংলাদেশের বড় আলোচিত ঘটনা বিডিআর বিদ্রোহ, কোন হলো অনেক দেশের বিরোধী নেতা কর্মীদের অপহরণ, গুম, খুন, হত্যাযজ্ঞ, দেশের বহুল আলোচিত চাঞ্চল্যকর ঘটনা বিশ্বজিৎ হত্যা ও গণমাধ্যম কর্মী সাগর উনি হত্যা, দেশের সরকার দলীয় লোকদের সভা সমাবেশ মিটিং মিছিল পুলিশ পাহারায় সুস্থভাবে পালন করা হয়, আর বিরোধী দলীয় কোনো সভা সমাবেশ মিটিং মিছিলকে ছত্রভঙ্গ দেওয়া, পাল্টা দেওয়া ও পুলিশি বাহিনী দিয়ে লাঠি পেটাও গুলি করে হত্যা করা হয়। মানবতা বিরোধী বিচারের এদেশের সকলেই চায়, কিন্তু তা হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। দেশের 10ম জাতীয় সংসদ নির্বাচন প্রধান বিরোধী দলের ব্যতীত 300 আসনের 154টি আসন সরকার দলীয় সিলেকশন করে গণতন্ত্রের জনগণের ভোটার অধিকার নস্যাৎ করে প্রহসনের নির্বাচন আচ্ছাদিত হয়ে বিশ্বের এক অটল প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের শত শত লোককে কেন প্রাণ দিতে হবে প্রতি 5 বছর অন্তর অন্তর? এইসবগুলো দেশের সব সাফল্য হতে পারে না। আমার মতে এগুলো দেশের ব্যর্থতা।
এরপরে আরো একজন লাইনে আছেন ঢাকা থেকে, রানা। হ্যালো।
হ্যালো, আমি রানা বলছি ঢাকা থেকে। স্বাধীনতার এই 42 বছরে আমাদের প্রাপ্তি বলতে আমরা বড় করে দেখি যে আমরা স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছি, সেটাই আমাদের প্রাপ্তির প্রথম দিক। আর তার বাইরেও আজকে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি হয়েছে, সেটা যেটা আমরা স্বাধীনতার বিনিময়ে যে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি সেই ভূখণ্ডের জন্য। পাশাপাশি হচ্ছে আমাদের ইকোনমিক গ্রোথ এখন আগের থেকে অনেক ভালো, আমাদের এখানে শিক্ষার হার বাড়ছে, আমাদের এখানে মাতৃ মৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে, এরকম কিছু উল্লেখযোগ্য বিষয় বা প্যারামিটার আছে যেগুলোর দিক থেকে বাংলাদেশ এখন অনেক উন্নয়নশীল দেশ থেকে এগিয়ে আছে। পাশাপাশি প্রত্যাশার জায়গায় যেটা ছিল যে শুধুমাত্র একটি স্বাধীন ভূখণ্ড তা নয়, বাংলাদেশের সংবিধানের 4টি যে মূলনীতি আছে, 4টা মূলনীতির জায়গায় আমরা এখনো অনেকটা পিছিয়ে, যেটার জন্য আমাদের বাংলাদেশে এখন রাজনৈতিক অস্থিরতা চলছে। তো আজকের এই 42 বছর পেরিয়ে 43 বছরে এসে আমাদের আবারও নতুন করে স্বপ্ন দেখছি যে যে গণতন্ত্রের কথা বলছি, আমাদের সেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। পাশাপাশি হচ্ছে আমরা যে ধর্ম নিরপেক্ষতার কথা বলছি, সেই সেকুলার কান্ট্রি একটা কালচার তৈরি হবে আমাদের বাংলাদেশে।
ধন্যবাদ রানা। প্রথম প্রশ্নকর্তা ছিলেন জাকির, তিনি মোটামুটি সরকারের তীব্র সমালোচনা করেছেন, সরকারের ব্যর্থতা গুলি তুলে ধরেছেন, বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে যুদ্ধ অপরাধীদের বিচার এবং সাম্প্রতিক নির্বাচনের প্রস্তুতি, এসব সম্পর্কে তার একটা প্রশ্ন ছিল যে প্রত্যেকবারই নির্বাচনের সময় লোকজনকে প্রাণ দিতে হবে কেন? ডক্টর আব্দুল মান্নান, অধ্যাপক আব্দুল মান্নান।
ধন্যবাদ জাকের, চট্টগ্রাম থেকে যিনি ফোন করেছেন। তিনি সরকারের প্রতি আঙ্গুল তুলে একাধিক বিষয় নিয়ে আলোচনা সূত্রপাত করেছেন। তিনি বলেছেন স্বাধীনতা রক্ষা করাটা এখন খুব কঠিন হয়ে পড়েছে। তিনি বিভিন্ন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, করতেই পারেন তিনি। তিনি বলেছেন যে সরকারের ছত্রছায়ায় বিভিন্ন হত্যাকাণ্ড হয়, বিভিন্ন সংঘাত হয়, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার ভঙ্গ হওয়ার কারণ হয়, সেগুলো যথার্থভাবে বিচার হয় না। তিনি একজন বিশ্বজিৎ যে হত্যা হয়েছে সেটি কথা তুলেছেন, সেই বিশ্বজিৎ হত্যার বিচারের রায় কিন্তু অপেক্ষায় আছে, সম্ভবত আজকে কালকের মধ্যে হওয়ার
কথা। আজকে রায় প্রকাশ পেয়েছে, আজকে রায় প্রকাশ পেয়েছে অধ্যাপক বান্নান, আপনি কলকাতায় আছেন, আজকেই রায় প্রকাশ হয়েছে আটজনের মৃত্যুদণ্ড হয়েছে।
তারপরে বিডিআর বিদ্রোহে যে এটা এটা অত্যন্ত দুঃখজনক যে এত অফিসার হত্যা করা হয়েছিল সরকার দায়িত্ব নেওয়ার দুই মাসের কম সময়ের মধ্যে, তারপরেও সেই বিচারটি সামরিক আইনে হয়ে সামরিক ট্রাইব্যুনালে হয়েছে এবং সিভিল যে আদালত সেখানেও এই যুদ্ধাপরাধের এই এই বিডিআর বিদ্রোহের যে বিচার সেটি হয়েছে। এবং 42 বছর পরে যে বিচারগুলো 42 বছর আগে হওয়ার কথা ছিল সেই বিচারগুলো বিচারটি যুদ্ধাপরাধের বিচার 42 বছর পরে হয়েছে। তার জন্য আমরা অবশ্যই বর্তমান সরকারকে অভিনন্দন জানাই যে তারা শত দেশীয় এবং আন্তর্জাতিক চাপ সহ্য করে এই বিচারটি তারা করতে পেরেছে এবং বিচারের রায় কার্যকর করতে পেরেছে। এটা বাংলাদেশের 42 বছর ইতিহাসে একটি বিরাট পাওনা বলে আমি মনে করি। রানা ঢাকা থেকে যিনি বলেছেন যে মাতৃভূমি শিক্ষা বিভিন্ন ইন্ডিকেটর গুলোর কথা তিনি বলেছেন যে অগ্রগতি হয়েছে, হ্যাঁ অগ্রগতি হয়েছে, নিঃসন্দেহে অগ্রগতি হয়েছে, অনেক টানাপোড়নের মধ্যে অগ্রগতি হয়েছে, অগ্রগতি হয়েছে, আজ আরো বেশি হতে পারতো, কিন্তু আমাদের ভুললে চলবে না, আমরা 42 বছরের মধ্যে আমরা প্রায় 15-16 বছর আমরা সামরিক শাসনের ভিতরে ছিলাম বা পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে, এবং বিশ্বে এমন কোন নজির নাই যেখানে সামরিক শাসনের মধ্যে থেকে একটি দেশ উন্নত করতে পারে। সুতরাং আমাদের প্রত্যাশা ছিল অনেক, এটা থাকতেই পারে, এটা থাকবে অবশ্যই, কিন্তু প্রাপ্তিও আমাদের কম নয় সেটা আমি নিঃসন্দেহভাবে বলতে পারি।
ধন্যবাদ। রানার যে প্রশ্ন ছিল, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এগিয়েছে কিন্তু রাষ্ট্রীয় চার নীতির বাস্তবায়নে বিশেষত গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।
আমি গণতন্ত্রটা বারবার হোঁচট খেয়েছে যেটা আমরা বলেছি সামরিক শাসনের কারণে, কারণ সামরিক শাসন যদি সবসময় বজায় থাকে তাহলে গণতন্ত্র যতই চেষ্টা করুক সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত ধর্মনিরপেক্ষতা আমরা যাত্রা শুরু করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত যে এই জামাত যারা আজকে সারা দেশে নৈরাজ্য সন্ত্রাস সৃষ্টি করেছে, এই 42 বছর পরে এই বিজয়ের মাসে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তারা যখন মাঠে নামে এবং তাদেরকে যখন দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল পিছন থেকে শক্তি সহায়তা এবং তাদের সমর্থন যোগায় তখন তারা আরো বলিয়ান হয়। এটা আমাদের জন্য একটি লজ্জার বিষয় যে এই বিজয়ের মাস ডিসেম্বরে তাদেরকে আমাদেরকে মোকাবেলা করতে হয়,
আমরা
তাদের সন্ত্রাসের মোকাবেলা করতে হয় আমাদের।
এই বিষয়ে সংক্ষেপে ডক্টর মেঘনা গুহ ঠাকুর, হ্যালো, হ্যাঁ ডক্টর মেঘনা গুহ ঠাকুর, আমরা কথা বলছিলাম, রানা বলছেন যে চার নীতি বাস্তবায়নে বিশেষত গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।
হ্যাঁ, এর কারণই হচ্ছে যে আমাদের সংবিধানটার যাত্রাটা খুব একটা স্মুথ ছিল না, এবং সেখানে আমরা দেখেছি যে প্রথমেই এই ধর্মনিরপেক্ষ এই ক্লজটা যেটাই ছিল সেটা তুলে ফেলা হয়, এবং যেহেতু এটা তুলে ফেলা হয় এটা রাষ্ট্রীয় কোনো সমর্থন পায় না, রাষ্ট্রীয় নীতিতেও কোনো সমর্থন পায় না, আমরা পিছিয়ে যাই এ ব্যাপারে, এবং এইটা চিন্তা হিসেবে সমাজে বেশ আমি বলবো ইংরেজিতে যেটা বলে রোলার কোস্টার রাইডে আছিল, একবার উপরে একবার নিচে। কিন্তু ধর্মনিরপেক্ষতা এই জিনিসটা আমাদের সামাজিকভাবেও এটা বিতর্কিত, অনেক পরিবারে অনেক ইসের মধ্যে ধর্মনিরপেক্ষতা আসলে কি এবং সেটা ধর্মের বিভিন্ন ধর্মের সহনশীলতা নাকি ধর্মের ঊর্ধ্বে আরো মানবতাবোধের ব্যাপার আছে সেগুলোকে তুলে ধরা। তো এই নিরসনটা সমাজে প্রথমে করতে হবে, এবং সমাজ বলতে আমি একেবারেই তৃণমূলের কথা বলছি, এই আলোচনাগুলো করার যদি স্বাধীনতা না থাকে তাহলে কিন্তু আমরা কোনো একটা ফয়সলায় পৌঁছবো না, এবং সেটা রাষ্ট্রীয় নীতি থাকলেও এটা বাস্তবায়িত হবে না। তো এই এই চর্চাগুলো আমাদেরকে করে যেতে হবে এবং আরো দীর্ঘকাল করে যেতে হবে, সেই স্পেসটা দরকার, সেই জায়গাগুলো দরকার।
হ্যাঁ, ডক্টর সেলিম জাহান কিছু এর সঙ্গে যোগ করবেন আপনি?
আমি শুধু দুটো কথা বলতে চাই। একটি কথা হচ্ছে যে প্রথমত আমরা যদি গণতন্ত্রের কথা যেটা আমরা বললাম, সেটা আমরা বলতে পারি যে গণতন্ত্রের একটা সংস্কৃতি, গণতন্ত্রের একটা সংস্কৃতি চর্চার দরকার আছে ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, পরিবারের মধ্যে, পরিবারের বাইরে এবং রাষ্ট্রীয় জীবনেতে অবশ্যই। কিন্তু এই গণতান্ত্রিক চর্চার পথে বাধা হচ্ছে সন্ত্রাস। আমরা জানি যে সন্ত্রাস এবং সম্পদের খুঁটি এই গণতন্ত্রকে বারবার ব্যাহত করে। এখন এর জন্যে যে সমস্ত রাজনৈতিক দল সন্ত্রাসকে পন্থা হিসেবে মেনে নিয়েছে, সন্ত্রাসী দল হিসেবে যারা আত্মপ্রকাশ করেছে, তাদেরকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তা না হলে পরে গণতন্ত্রের সুস্থ চর্চা কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা নিয়ে যে কথাটি উঠেছে, এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। এবং বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল ধর্মনিরপেক্ষতাকে একটি নীতি হিসেবে নিয়ে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আজকে সময় এসছে এটা ভাবার যে সত্যিকার অর্থে বাংলাদেশের মতো ধর্মনিরপেক্ষ একটি দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠান থাকতে পারে কিনা, এবং সে ব্যাপারে আমার মনে হয় যে আলাপ আলোচনার প্রয়োজন আছে। সুতরাং সমস্ত আমাদের যে বিরোধ, সমস্ত আমাদের যে মতানৈক্য, সেটাকে যদি আমরা সমাধানের জন্য অস্ত্র তুলে নেই এবং সন্ত্রাসকে যদি বেছে নেই, তাহলে পরে যারা এগুলো করছে, যে প্রতিষ্ঠান, যে সংগঠন, যে ব্যক্তি, তাদের শাস্তি হওয়া উচিত, তাদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। এটা করলে পরেই আমার মনে হয় যে গণতন্ত্রের একটা সুস্থ বিকাশ আমাদের মতো দেশে হতে পারে।
ধন্যবাদ। শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা হ্যালো ওয়াশিংটন শুনছেন, ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমাদের স্বাধীনতার 43 বছরে আমরা পদার্পণ করছি। আমাদের কিন্তু এই সময় অর্জন অনেক, বিশেষ করে বিগত 5 বছরে শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, আইটিসি সেক্টরে, বিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন বলা যায় যে ঈর্ষণীয় সাফল্যে পৌঁছেছে। পাশাপাশি আমাদের 42 বছর ধরে যে চাওয়াটা ছিল যুদ্ধাপরাধীদের বিচার, সেটা সম্পন্ন হয়েছে, একজনের রায় বাস্তবায়িত হয়েছে। তারপরেও আমরা দেখছি যে একটি সভ্য গণতান্ত্রিক দেশে নির্বাচনকে কেন্দ্র করে বিগত মাস দেড়েক যাবৎ যে জঘন্য হত্যাকাণ্ড বাংলাদেশে চলছে, তা আফগানিস্তানের হত্যাকাণ্ডকেও হার মানায়। 71-এ আমরা রক্ত দিয়েছিলাম, দেশকে স্বাধীন করেছিলাম, আজ কি আমাদের এটা প্রত্যাশা ছিল? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সবসময়ই বলা হয় যে বাংলাদেশের জনগণই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে, তাহলে আমরা বিদেশিদের ডেকে এনে সালিশ মানি কেন? তাহলে আমরা ধরে নেব যে বাংলাদেশের রাজনীতিবিদদের জনগণের প্রতি বিন্দু মাত্র আস্থা নেই, শুধুমাত্র ভোটের বাক্সে ব্যালট পেপার ভরবার জন্য তারা এই গালভরা বুলিগুলো বলে থাকেন?
ধন্যবাদ। এর জবাবের জন্য আমি যাচ্ছি ডক্টর সেলিম জাহানের কাছে।
ধন্যবাদ। আমার মনে হয় যে অর্জনের কথা যেটা বলা হয়েছে তার সঙ্গে সম্পূর্ণ আমি একমত। সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে সেই ব্যাপারে আমি বলতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। সুতরাং এই দেশের নীতিমালা কি হবে, এ দেশের কার্যক্রম কি হবে, সেটা এ দেশের অভ্যন্তরে এ দেশের জনগণ এবং তার নির্বাচিত প্রতিনিধিরাই করবেন। ইদানিংকালে আমরা যে প্রবণতাটা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে বাইরের বিভিন্ন দেশ, বিভিন্ন শক্তির আমাদেরকে সদয় উপদেশ দিচ্ছেন, আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছেন। সুতরাং নির্বাচন কিভাবে হবে সেটার একটা ব্যাখ্যা চাওয়া হচ্ছে, আমাদের এখানে যুদ্ধ অপরাধীদের যখন আমরা বিচার করছি তার বিরুদ্ধে কোনো দেশের জাতীয় পরিষদে সেখানে প্রস্তাব গ্রহণ করা হচ্ছে তাকে নিন্দা জানিয়ে, আমার মনে হয় এ ব্যাপারে একটা শক্ত অবস্থান সরকার এবং দেশের জনগণের নিতে হবে। এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে যে কতগুলো জিনিস আছে যেগুলো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। সুতরাং কোনো দেশ আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে যখন নাক গলায় এবং বিচিত্রভাবে নাক গলায়, তখন সেটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এবং তার জন্য শুধু প্রতিবাদ জানালেই হবে না, তার জন্য সেটাকে তীব্র ভাষায় তার নিন্দা করতে হবে, এবং এটা আমরা একটি দেশের ক্ষেত্রে করব, কিন্তু একটি বৃহৎ শক্তির ক্ষেত্রে আমরা করব না, সেটা হতে পারে না, এটা সব দেশের জন্যই আমি করতে হবে। সুতরাং প্রশ্নকর্তা যেটা বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত।
ধন্যবাদ। আমাদের হাতে কাছে অনেকেই আছেন, কাজেই আমরা প্রত্যেক প্রশ্নের উত্তর জন্য প্রত্যেক অতিথির কাছে হয়তো যেতে পারবো না। আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি এখন। কলম্বিয়া ম্যারিল্যান্ড থেকে কাইয়ুম খান, হ্যালো।
হ্যালো, আমার নাম কাইয়ুম খান, আমি কলম্বিয়া মেইল্যান্ড থেকে বলছি। যদি প্রাপ্তির কথা বলি, প্রাপ্তি অনেক। আমি এখানে বাংলাদেশি আমেরিকান, কিন্তু আমার মনে হয় বাংলাদেশ না হলে আমাদের এখানে আসা হতো কিনা বা কতটা ইজি হতো আসাটা, সেই সাথে এটা তো ব্যক্তিগত প্রাপ্তি। আর তাছাড়া সামাজিক রাষ্ট্রীয় ভাবে যেটা হলো যে আমার কাছে মনে হয় মেয়েরা অনেকটা এগিয়ে গেছে আমাদের দেশের, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের কথা চিন্তা করলে। সে সাথে স্বাস্থ্যগত অনেক সমীক্ষায়, বিশেষ করে রিসেন্টলি ল্যান্সেটের মতো বিশ্ববিখ্যাত জার্নালে যে রিপোর্টগুলো আসছে তাতে সন্তুষ্টির মাত্রা অনেক, তারপরও এগিয়ে যেতে হবে অনেক দূর। প্রত্যাশার ক্ষেত্রে যদি আমি বলি, সেদিন সবচেয়ে বেশি সুখী হবো যে দেখবো বাংলাদেশের কোনো পথ শিশু থাকবে না, কোনো শিশু রাস্তায় ঘোরাঘুরি করবে না যারা অনাদর অবহেলায় পড়ে আছে। চরম উন্নতির শিখরে নিয়ে যেতে পারি দেশকে, সেদিন সম্ভব সম্ভব হবে। যারা আজকে প্যানেলে আছেন তাদের বক্তব্য জানতে চাচ্ছি।
ধন্যবাদ কাইয়ুম খান। যশোর থেকে আমাদের আরেকজন শ্রোতা রয়েছেন, তহিদ, হ্যালো।
হ্যালো, আমি তৌহিদ যশোর বাংলাদেশ থেকে বলছি। আজব ব্যাপার যে এই স্বাধীন দেশে 42 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে, যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল, এই দেশের স্বাধীনতাকে মেনে নেয়নি, তাদের বিচার দেখার জন্য। তারপরেও আমরা এই মুহূর্তে বলতে গেলে অনেক আনন্দিত, অনেক খুশি যে সেই স্বাধীনতা শত্রুদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এর পাশাপাশি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম যে চেতনা নিয়ে শুরু হয়েছিল, সেই চেতনা কি এখনো আমার দেশে প্রতিষ্ঠিত হয়েছে? যদি হয়েই থাকে, তাহলে কেন একটি স্বাধীন দেশে দুইটা পক্ষ, এবং সেই পক্ষটা স্বাধীনতা পক্ষ এবং বিপক্ষের? একটি স্বাধীন রাষ্ট্রে কেন স্বাধীনতার বিরোধী শক্তি থাকবে? পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি বলি, তো গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি একটি বড় ব্যাপার। তো আজকে আমরা গণতন্ত্রে কি উপহার পাচ্ছি যে 300টা আসনের মধ্যে 191টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে, এ কোন গণতন্ত্রের আলামত?
আমাদের টেলিফোন লাইনে আছেন মোহাম্মদ আব্দুল্লাহ। হ্যালো মোহাম্মদ আব্দুল্লাহ
জি,
আপনি কোত্থেকে বলছেন?
জি, আমি চুয়াডাঙ্গা থেকে বলছি।
আচ্ছা, আপনার প্রশ্ন করুন, শুধু প্রশ্ন করবেন প্লিজ।
আমি বলতে চাচ্ছি যে হলো নির্বাচন পদ্ধতিকে পরিবর্তন পরিবর্তনের পরে সৃষ্ট সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডে দেশ আজ প্রায় রসাতলে। জাতীয় আন্তর্জাতিক সব প্রচেষ্টা আজ ব্যর্থতার দিকে। সংলাপ, আন্দোলন, নির্বাচন সব একসাথে চলছে। দুপক্ষের সংলাপ নিয়ে মানুষের মাঝে আগ্রহ থাকলেও আন্দোলনের নামে মানুষ করে মরছে। আর ব্যালট ছাপার আগেই 154 আসনে নির্বাচন হয়ে গেছে। বিজয়ের এ মাসে আমরা শান্তি চাই, সংলাপ ও সমঝোতা চাই, কিন্তু আমাদের এই প্রত্যাশা কি রাজনীতিবিদরা পূরণ করতে পারবেন?
ধন্যবাদ তহিদ। এবং এখন যিনি প্রশ্ন করলেন আব্দুল্লাহ, এদের প্রশ্ন প্রায় একই রকম ছিল, সেটি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা, এবং একতরফাভাবে নির্বাচনে তারা বলছেন যে অনেকগুলো আসন একটি দল নিয়ে নিয়েছে, এই ব্যাপারে আমি অধ্যাপক আব্দুল মান্নানের কাছে যাচ্ছি।
ধন্যবাদ। প্রথমে আমি যেটা বলতে চাই, আমরা সবসময় দুঃখজনক সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা বলি, কিন্তু আমরা কখনো, যারা এই কথাটা সবসময় সামনে নিয়ে আসেন, তারা যে পেট্রোল ঢেলে মানুষকে পুড়িয়ে মারছে সে কথাটা কখনো বলেন না। এবং সর্বশেষ আমার দুই শ্রোতা যে কথাগুলো বললেন, তাদের জবাবে বলতে চাই, প্রথমে নির্বাচন নিয়ে একাধিক ব্যক্তি প্রশ্ন করেছেন। এখন নির্বাচন হচ্ছে একটা সাংবিধানিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন ঘোষিত হয় এবং নির্বাচন করে নির্বাচন কমিশন, এবং সেই সাংবিধানিক প্রক্রিয়ায় যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, যারা তালিকাভুক্ত, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। সেই নির্বাচনে যদি কেউ অংশগ্রহণ না করেন, তাকে জোর করে আনা যায় না। এখন যেটি এখন সাম্প্রতিককালে যে সংঘাতটা শুরু হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে দলটি এখন ক্ষমতায় আছে বা যার দলের নেতৃত্বে ক্ষমতায় আছে, তারা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে চান, এবং তারা বলেছেন যে একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর, ক্ষমতা হস্তান্তর করবে। আর যে দলটি বিরোধী দল আছে, তারাও এই দেশে ক্ষমতায় ছিল, দুবার সেই দলের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তারা বলছেন যে না, আমরা সেই সাংবিধানিক ধারাবাহিকতা, সাংবিধানিক যে বাধ্যবাধকতা সেটা আমরা মানি না, আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই, যেটা সম্ভব নয়, সংবিধানের অধীনে সেটা সম্ভব নয়। সুতরাং তারা কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা বলছেন না, কোন স্পেসিফিক কোন প্রস্তাবও দিচ্ছেন না। সুতরাং সাংবিধানিক ধারাবাহিকতা যদি আমরা বিশ্বাস করি, আমরা এই নির্বাচনটাকে আমাদেরকে করতে হবে এবং সময় মতো করতে হবে। সেই সময়টা আমাদের উতরে যাচ্ছে এবং অলরেডি সেটা মোটামুটি এখন উতরে যাওয়ার একটা সময়ের মধ্যে হয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা 150 জন 154 জন মানুষ সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হওয়া, এটা একেবারেই কি বলে যে একটি অপ্রত্যাশিত অনেকের কাছে মনে হতে পারে, কিন্তু কেউ যদি নির্বাচন আসতে না চান তারা তাদেরকে কাউকে তো নির্বাচনে জোর করে আনা যাবে না। এখন ধরে নিলাম যে একটি নির্বাচনে বিএনপি আসুন, আরেকটি নির্বাচন একই নির্বাচন যদি হয় সেটা কিনা আওয়ামী লীগও না আসতে পারে, যারা গত নির্বাচনে 48% ভোট পেয়েছে, তারা যদি নির্বাচনে না আসে তাহলে কি হবে? এখন সকলে সমঝোতার কথা বলেন, সমঝোতা সেই দলের সাথে হতে পারে, সেই গোষ্ঠীর সাথে হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করে, যারা বাংলাদেশকে বিশ্বাস করতে চায় না, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করতে চায় না, বা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাস করতে চায় না, তাদের সাথে সমঝোতা করা খুবই খুবই কঠিন ব্যাপার। এবং আরেকজন বন্ধু সম্ভবত শ্রাবণী সুর বলেছেন, জনগণের উপরে আমরা বলি যে সবসময় আস্থা রাখতে হয়, কিন্তু বিদেশের দিকে আনা হয়, বিদেশের এখানে দুটি আলি করেন, নাক গলান, এটি এটি যথার্থ। উনি বলেছেন আমরা কখনোই বিদেশিদের এই তৃতীয় গ্রেডের বিদেশিদের
আমরা একটু আগে আলাপ করেছি। আমি ডক্টর মেঘনা গুহ ঠাকুর, তার মতামত জানতে চাইছি যে প্রশ্ন উঠছে যে এই কোন ধরনের গণতন্ত্র।
এখানে বলাই হয়েছে যে রাজনীতি ক্ষমতার লড়াই, তো গণতন্ত্র এক ধরনের ক্ষমতাকে ম্যানেজ করার একটা প্রক্রিয়া। সেই গণতন্ত্রটা বিভিন্ন ধরনের হতে পারে, পশ্চিমা দেশে একরকম, কিন্তু আমাদের মতন সদ্য স্বাধীন দেশ যার 42 বছর মতে এর এর জীবন যাবজ্জীবন এই দেশের, তো সেখানে এই যে গোড়ায় যেটা বলে বলা হয়েছিল যে সামরিক শাসন এসেছে, স্বৈরতন্ত্র এসেছে, বারবার গণতন্ত্রকে মানে ঘায়েল করার কত বেশ কয়েকটা প্রক্রিয়া হয়েছে, ফলে গণতন্ত্র 90 দশক থেকে এক ধরনের একটা ফর্মাল গণতন্ত্র হয়েছে। কিন্তু এই গণতন্ত্রের মধ্যে যে যে বোঝাপড়া, কনসেনসাস বা কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠের শাসন না, আসলে একটা জনকল্যাণমূলক রাষ্ট্রের ভিত্তি তৈরি করা, এই জিনিস এই চিন্তাগুলো এখনো পুরোপুরি আসে নাই, এবং সেটা আসবে তখনই যখনই আমাদের দেশের লোকরা মনে করবে, আমাদের রাজনীতিবিদরা মনে করবে যে তাদের নিজস্ব স্বার্থ বাদেও জাতীয় স্বার্থের জন্য তাদের কিছু করা দরকার, এবং সেটা হয়তো এই আমাদের যে রাজনৈতিক মহল আছে, যে দল আছে, তাদের আমূল পরিবর্তন না হলে পরে এটা হয়তো করা সম্ভব হবে না। আর আমূল পরিবর্তন কি করে হবে সেটা বাইরে আন্তর্জাতিক ভাবে হবে না, আমাদের নিজেদের দেশের জনগণের মধ্যেই চাপ সৃষ্টি করতে হবে, যেমন সৃষ্টি করেছে শাহবাগ আন্দোলন, নতুন প্রজন্ম এই যুদ্ধাপরাধীদের বিচারকে একটা নিশ্চিত রূপ দিতে সহায়তা করেছে, না হলে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার হয়তো এই রাজনৈতিক জাতাকলের মধ্যে পড়ে যেত, এবং গিভ অ্যান্ড টেক নেগোসিয়েশন, বিহাইন্ড দ্য সিনস নেগোসিয়েশন, এই জিনিসগুলো আমরা দেখতে পারতাম। আমরা শাহবাগ আন্দোলন থেকে শিখতে পারি যে জনগণ যদি সত্যিকার অর্থে একটা গণতন্ত্র চায় এবং এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায়, কিন্তু তারাই কিন্তু চাপ সৃষ্টি করতে পারে, জনগণই কিন্তু চাপ সৃষ্টি করে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছিল।
হ্যাঁ, আমরা এখন চট করে
যাত্রাটা আরো একটু পরিপক্ক করতে হবে, আরো সুচিন্তিত করতে হবে। আমার বিশ্বাস যে সেটাও অর্জন করতে পারবো।
ধন্যবাদ ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা। আমাদের আরো অনেক শ্রোতা রয়েছেন টেলিফোন লাইনে। পিরোজপুর থেকে রয়েছেন মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো।
হ্যালো, আমি মনিরুজ্জামান নাসিম আলী ফরিদপুর থেকে বলছিলাম। আমরা যে ধরনের একটি সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম সেটি কি আমরা পেয়েছি? আমরা কি গণতন্ত্র পেয়েছি? গণতন্ত্র বারবার হচ্ছে কেন? এই জায়গায় যে রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতাটা কোথায়? আমরা সেই স্বাধীনতার 42 বছর আগে সেই আকাঙ্ক্ষার প্রত্যাশার নিরিখে এই নতুন প্রজন্মকে আমাদের এ বিষয়ে তাদের কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কি কতটা প্রস্তুত আছি?
ঢাকা থেকে মেরি নাসিয়া। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে মেরি নাসিয়া বলছি। স্বাধীনতার 42 বছরে আমরা লক্ষ্য করেছি যে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে, কিন্তু রাজনৈতিক কলহকন্দল অব্যাহত রয়েছে এবং যে গণতন্ত্রের প্রত্যাশায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। এর ফলে অর্থনীতিতে এর প্রতিকূল প্রভাব পড়ছে। এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার উপায় কি?
মনিরুজ্জামান নাসিম আলী এবং মেরি নাসিয়া প্রায় একই রকমের প্রশ্ন করেছেন যে অর্থনৈতিক উন্নয়ন ঘটলেও রাজনীতি ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা ব্যর্থ হচ্ছে রাজনৈতিক পদ্ধতির ব্যাপারে। ডক্টর সেলিম জাহান।
আমি প্রথমে বলে নিতে চাই যে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় বহু দল থাকবে, বহু মত থাকবে, বহু পথ থাকবে, কিন্তু আমাদের দেশের মতো গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতা বিরোধী কোনো দল, স্বাধীনতা বিরোধী কোনো মত থাকতে পারে না। যে চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে বাংলাদেশের জন্ম, তার যে মূল ভিত্তি যেটা, সেটার বিরুদ্ধে যারা যাবেন, সেটাই যারা বিশ্বাস করেন না, তাদের স্থান বাংলাদেশে হতে পারে না। সুতরাং সমঝোতার কথা যদি হয়, সমঝোতা হতে পারে বহু দলের মধ্যে, বহু মতের মধ্যে, কিন্তু সেখানে প্রশ্ন হচ্ছে এবং সেখানে মূল কথা হচ্ছে যে সেটা সবগুলো দল বা মত বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন গণতন্ত্রের কথা বলছি, গণতন্ত্র শুধু নির্বাচন নয়, গণতন্ত্র শুধু ভোটের ব্যাপার নয়, গণতন্ত্র শুধু ক্ষমতায় যাওয়া নয়, গণতন্ত্র হচ্ছে জনগণের অংশগ্রহণ, গণতন্ত্র হচ্ছে স্বাধীনভাবে নিজস্ব মতামত দেওয়ার মতো একটা ব্যবস্থা, গণতন্ত্র হচ্ছে সুশীল সমাজ, এবং সেটার চর্চা আমাদেরকে করতে হবে। সেই গণতন্ত্রের সংস্কৃতি গঠন করার জন্যে ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনেও আমাদেরকে করতে হবে। এখানে আরেকটা কথা যেটা বলা হচ্ছে যে আমাদের যে গণতান্ত্রিক চর্চায়, বিশেষত রাষ্ট্রীয় পর্যায়ে, সেখানে আমাদের একটা সংবিধান আছে, নির্বাচন করা, নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচন পরিচালনা করা, সেগুলো সবগুলোই সংবিধানের আওতার মধ্যে হতে হবে। এখন কেউ যদি বা কোনো দল যদি সেটাতে অংশগ্রহণ না করতে চায়, সেটা করার স্বাধীনতা তাদের আছে, কিন্তু সেটার মানে এই নয় যে গণতন্ত্র খর্বিত হয়ে যাচ্ছে। তৃতীয়তে এবং শেষ কথা হচ্ছে যে গণতন্ত্রেরও বিবর্তন দরকার। আমরা 70-এর দশকে গণতন্ত্রে যেভাবে দেখেছি, 2010-এ, 2012-তে বা আগামী বছরগুলোতে এটা বাংলাদেশে গণতন্ত্রের বিবর্তন হবে, এবং আমি প্রত্যাশী এবং আমি বিশ্বাস করি যে নতুন প্রজন্ম যারা এগিয়ে আসছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, তারা রাজনৈতিকভাবে যেন নির্লিপ্ত না থাকেন। রাজনৈতিকভাবে তারা সচেতন থাকলেই শুধু হবে না, রাজনৈতিকভাবে তাদেরকে তারা যদি সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করেন, তাহলে তাদের নতুন মত, নতুন পথ, নতুন চিন্তাধারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহায়ক শক্তি হবে বলে আমি মনে করি।
আমাদের আরো প্রশ্নকর্তা দেখতে পাচ্ছি, এই ওয়াশিংটন থেকে রয়েছেন শামীম চৌধুরী। হ্যালো।
আমি শামীম চৌধুরী ওয়াশিংটন থেকে বলছি। আমাদের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের প্রাক্কালে যারা নাকি স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং মানবতাবাদ বিরোধী অপরাধ করেছিল, তাদের অবশ্যই শাস্তি হবে, এবং শাস্তির যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়াটাকে অব্যাহত করতে হবে। প্যানেলের কাছে আমার প্রশ্ন, আজকে কেন আমরা সেই অপরাধটাকে স্বীকার করে নিচ্ছি না, এবং সেই অপরাধের যে প্রক্রিয়ায় বিচার শুরু হয়েছে সেটাকে সমর্থন জানানোর জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো কেন এগিয়ে আসছে না? 30 লক্ষ মানুষের যখন লাশ পড়লো, তখন আমাদের সেইটাকে আমরা বিচার চাইতে আমরা বলছি পূর্ণ ক্ষত, অথচ 30 জন, আমি চাই না স্বাধীন দেশে একজনেরও লাশ পড়ুক, কিন্তু 30টা মানুষের লাশ পড়লে আমরা বিচলিত হয়ে যাচ্ছি, কিন্তু 30 লক্ষ শহীদের রক্তের কথা টোটালি ভুলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটাই আমার প্রশ্ন।
ঢাকা থেকে আরেকজন রয়েছেন স্মিতা। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে স্মিতা বলছি। স্বাধীনতার 42 বছর পরে একজন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করার মধ্য দিয়ে আমার মনে হয় আমরা বাংলাদেশিরা প্রত্যাশার কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। কিন্তু আমার দুঃখ হলো এটাই যে বিশ্ব সংবাদ মাধ্যম জিনিসটিকে যুদ্ধাপরাধীর বিচার হিসেবে না দেখে একজন ইসলামী নেতা এবং একজন বিরোধী দলীয় নেতার বিচার হিসেবে দেখছেন এবং ব্যাপারটাকে একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে কনফিউজ করে ফেলছেন। এ ব্যাপারে আরেকটু সচেতন হলে কি হয় না?
দুজনের প্রশ্নের উত্তর একসঙ্গে নিচ্ছি। অধ্যাপক আব্দুল মান্নান
জি, ধন্যবাদ। আসলে কোন একটি স্বাধীন দেশে এমন কোন রাজনৈতিক দল থাকতে পারে না যারা সেই দেশটির স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছিল বা যুদ্ধের সহায়ক শক্তি ছিল। জার্মানি তার একটি উৎকৃষ্ট উদাহরণ, ইতালি তার উৎকৃষ্ট উদাহরণ, অন্যান্য দেশে অনেক উদাহরণ আছে। কিন্তু এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে বাংলাদেশে যে দলটি বাংলাদেশ জামাতে ইসলামী পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে বাংলাদেশের বিরুদ্ধে 1971 সনে যুদ্ধ করেছিল, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ সব করেছিল, তারা কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তাদেরকে রাজনীতি করার লাইসেন্স দিয়ে বাংলাদেশে আবার বাংলাদেশকে 42 বছর পরে আবার 1971 সনে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত নিন্দিত। আমি আজকে এই 42 বছরে যখন আমরা কথা বলছি, আমি সবার আগে এই ঘটনাটাকে আমি অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা করছি। আমরা আশা করছি যে বাংলাদেশ সরকার, আমি কেন জানি না, এখন এই দলটিকে নিষিদ্ধ করা হয় নাই। এই দলটিকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত এবং এটিকে আন্তর্জাতিক ভাবে অনেক দেশে কিন্তু সন্ত্রাসী একটি দল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দেশে এই দলটি অবশ্যই একটি সন্ত্রাসী দল। বাংলাদেশে বর্তমানে যে দলটি সন্ত্রাসগুলো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, মানুষকে যে পুড়িয়ে মারছে, এই যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার করছে, যে মন্দির মসজিদ কোনো কিছুই বাদ যাচ্ছে না, কোনো প্রার্থনালয় বাদ যাচ্ছে না, এদের সাথে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে বেশিরভাগ ক্ষেত্রে এই জামাত ইসলাম তার জন্য আমরা নিশ্চিত ভাবে সরকারকে, সরকারের সাহসকে আমরা ধন্যবাদ জানাতে পারি। যদি এই আমরা চাই যে এই বিচার কার্যটি সরকার যে আসুক আগামীতে কখনো যেন বিচার কার্যটি না থামে। এটা সরকারের
ঢাকার স্মিতা যে প্রশ্নটি করেছেন সেজন্য আমি ডক্টর সেলিম জাহানের কাছে যাচ্ছি, যে বিদেশি অনেক সংবাদ মাধ্যম মানবতা বিরোধী অপরাধীর যাকে ফাঁসি দেয়া হলো কাদের মোল্লা, তাকে কেউ বলছেন বিরোধী দলীয় নেতা, কেউ বলছেন মুসলিম নেতা, এই সম্পর্কে স্মিতা একটা প্রশ্ন করেছেন। ডক্টর সেলিম জাহান, আপনি কি মনে করেন?
এই প্রশ্নটি অত্যন্ত যথাযথ। আমার মনে হয় যে বিদেশি প্রচার মাধ্যম এবং বিভিন্ন মহলে যেভাবে এটাকে প্রচার করা হচ্ছে সেটা একেবারে নিষ্পাপ একটি ব্যাপার তা নয়, এটার মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে এবং সেই বিচার কার্যকর করা হচ্ছে। তিনি ইসলামী নেতা কিংবা তিনি কমিউনিস্ট নেতা, তিনি তার জন্ম কিশোরগঞ্জে কিংবা তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়, এগুলো কিন্তু বড় প্রশ্ন নয়। এই সমস্ত প্রশ্নগুলো তুলে এবং এইভাবে তাদেরকে চিহ্নিত করে আমার মনে হয় যে জিনিসটিকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ইঙ্গিত রয়েছে। এখানে একটি মাত্র পরিচয় জন্য তাদের বিচার হচ্ছে এবং সেই বিচার কার্যকর করা হচ্ছে, সেই পরিচয়টি হচ্ছে যে তারা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী, এবং এই পরিচয়ের ভিত্তিতেই তাদের বিচার হচ্ছে এবং সেটাকে কার্যকর করা হচ্ছে। আমার মনে হয় যে বিভিন্ন মহলে, সংবাদপত্রে এটাকে বিভ্রান্ত করার জন্য একটা অপচেষ্টা হচ্ছে, সেই অপচেষ্টা যেন না হয়। এবং এই প্রসঙ্গে আমি একটা কথাও আর বলতে চাই যে সবসময় রাষ্ট্রের পক্ষে ব্যক্তিগতভাবেও বন্ধু চেনা কিন্তু খুব কঠিন, শত্রু চেনা কিন্তু সহজ। আমরা যেন আমাদের বন্ধু চিনতে ভুল না করি।
ধন্যবাদ। এই সম্পর্কে ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা।
হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরেই বলছি যে আসলে বাংলাদেশ বর্তমানে যে বিশ্বে রয়েছে সেখানে আন্তর্জাতিক প্রভাব থেকে পৃথক নয়। আসলে আন্তর্জাতিক প্রভাব এবং আন্তর্জাতিক রাজনীতিও বাংলাদেশে কাজ করে, মাঝে মাঝে বাইরের থেকে দূতের মাধ্যমে, কিন্তু অনেক সময়
আমাদের হাতে খুব কম সময় আছে।
শক্তি শক্তি যে বাংলাদেশে আছে তাদের মাধ্যমে। তো এখানে আমি বলবো যে যেভাবে যুদ্ধাপরাধীর বিচারটা আন্তর্জাতিক অঙ্গনে এসেছে, মিডিয়াতে এসেছে, সেটা খুবই বায়াসড ভাবে এসেছে। এবং অবশ্যই জামাতে ইসলামী কেবলমাত্র বাংলাদেশে নাই, জামাতে ইসলামী বিভিন্ন দেশে,
আমাদের শেষ করতে হচ্ছে,
তাদের সমর্থক আছে,
আমাদের সময় শেষ হয়ে এসেছে,
সোচ্চার
ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান, ধন্যবাদ ডক্টর মেঘনা গুহ ঠাকুরতা, ধন্যবাদ ডক্টর সেলিম জাহান, আপনাদের সবাইকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।